শুভ সন্ধ্যা। আজ 17 জানুয়ারি 2018 বুধবার, বাংলাদেশ এবং ভারতের রাত, আর ওয়াশিংটনে এখন দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের উত্তর রাখাইনে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক সমাবেশে পুলিশের গুলিতে 7 জন নিহত হয়েছেন।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে ঢাকা থেকে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্যপদে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গৌতম গুপ্তের রিপোর্ট কলকাতা থেকে।
বুধবার অন্যতম শেয়ার বাজার সূচক সেন্সেক্স বেড়ে বেড়ে 35,088 পয়েন্টে পৌঁছে যায়।
এছাড়া রোহিঙ্গা নিয়ে রয়েছে হ্যালো ওয়াশিংটন। সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 7 ব্যক্তি। কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, প্রায় 4,000 মতো লোক গতকাল মঙ্গলবার দিবাস এসে একটা সরকারি ভবন ঘেরাও করে ফেলে। 2 শতাব্দীর বেশি আগে যে আরাকান সাম্রাজ্যের অবসান ঘটেছিল তারই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বাৎসরিক এক অনুষ্ঠানের পর এটা ঘটে। আঞ্চলিক গভর্নর মংসুয়ে বলেছেন, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে রবার বুলেট ছুঁড়েছিল সতর্ক সংকেত হিসেবে, কিন্তু জনজটলা তাতে কর্ণপাত না করায় এবং মানুষজন সৈন্যদের উপর হামলা করতে শুরু করায় আরক্ষা বাহিনী তাজা গুলি চালায়। ওই গুলিচালনার ঘটনায় 7 ব্যক্তি নিহত হওয়া ছাড়াও অপর 13 জন জখম হয়েছেন। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গুলিচালনার ঘটনা সম্পর্কে নিরপেক্ষ তদন্ত হতে হবে। হতাহত ব্যক্তিরা বৌদ্ধ নাগরিক, রোহিঙ্গা নয়। এই রাখাইন প্রদেশই হল সেই এলাকা যেখানে কিনা বর্তমান বিশ্বের অন্যতম সবচেয়ে বড় একটা মানবিক সংকট খাড়া হয়েছে। 6.5 লক্ষ রোহিঙ্গা শরণার্থী প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন এই গেল আগস্ট মাস থেকে শুরু করে। জাতিসংঘ যেটাকে কিনা পোড়ামাটি অভিযানের ফলদায় বলে আখ্যায়িত করেছে। পোড়ামাটি অভিযানের নৃশংস তৎপরতা চালায় মিয়ানমারের সেনা সদস্যরা রাখাইন প্রদেশের রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম মহল্লায়। বিষয়টির উপর ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বার্তা সংস্থার খবর মোতাবেক, জাতিগত বিভেদ এবং অনৈক্যের কারণে ওই সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে জানা গেছে। এদিকে মিয়ানমার কর্তৃপক্ষ বলছে যে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন কাজ শুরু করতে চায়। আগামী মঙ্গলবার থেকেই 500 জন হিন্দু ও 500 জন মুসলমান রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে প্রত্যাবাসনের মধ্য দিয়ে। মিয়ানমার সরকারের মুখপাত্র জংথে এ তথ্য জানিয়ে বলেছেন, প্রতিদিন 300 জন রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা হবে, তবে তা হতে হবে সুনির্দিষ্ট যাচাই বাচাই পদ্ধতি অনুসরণের মাধ্যমে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রত্যাবাসন কার্যক্রমের সাথে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে অন্তর্ভুক্ত না করায়, এমনকি কোনো ধরনের আলাপ আলোচনা না করায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রত্যাবাসন কার্যক্রমে ইউএনএইচসিআরের অন্তর্ভুক্তি কামনা করে বলেছেন, কৃত্রিম পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা প্রদান না করে বাংলাদেশের ক্যাম্প থেকে মিয়ানমারের ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হবে রোহিঙ্গাদের জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, হত্যা নির্যাতন নিপীড়নের দগদগে স্মৃতি ভুলতে না ভুলতেই রোহিঙ্গাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ব্যতিরেকেই প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ অবৈধ এবং যথাযথ সময়ানুগ নয়। মিয়ানমার থেকে প্রাপ্ত সর্বশেষ খবরে জানা গেছে যে ওই দেশের কর্তৃপক্ষ আরসার 1,300 জন সন্ত্রাসীর নাম বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ফ্রান্স এখন দাবি করতে যাচ্ছে যে ইউরোপের মূল ভূখণ্ড থেকে যুক্তরাজ্য প্রবেশের মূল প্রবেশ পথ পোর্ট অফ ক্যালাইসকে ঘিরে চলমান অভিবাসন সংকট মোকাবেলায় যুক্তরাজ্য যেন আরও বেশি দায় পরিশোধ করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মঙ্গলবার উত্তরাঞ্চলের শহর পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় আশ্রয় শিবিরে অভিবাসীদের সঙ্গে দেখা করেন এবং স্থানীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় পুলিশের প্রশংসা করেন তিনি। ম্যাক্রন আগামী সপ্তাহে নতুন অভিবাসন নীতিমালা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। এ সপ্তাহে সরকারি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, 2017 সালে 1 লক্ষেরও বেশি মানুষ আশ্রয় প্রার্থনা করে আবেদন জানিয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়া আসন্ন শীতকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য যৌথভাবে মহিলা আইস হকি টিম গড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং দেশ দুটি উদ্বোধনী অনুষ্ঠানের শোভাযাত্রাতেও একসঙ্গে মিলে কুচকাওয়াজে অংশ নেবে। দুদেশের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে আজ বুধবার দিন। ইয়ানহব বার্তা সংস্থা এটাকে নজিরবিহীন একটা বিষয়রূপে আখ্যায়িত করেছে। একযোগে দল গড়ার প্রস্তাবটা করেছিল দক্ষিণ কোরিয়ায় 1 সপ্তাহ আগে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ক্রীড়ানুষ্ঠানে যোগদানে সম্মতি ব্যক্ত করবার পরপরই 1988 সালে দক্ষিণ কোরিয়া যে গেলবারের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান হয়েছিল, উত্তর কোরিয়া সেটা বর্জন করেছিল। আসন্ন শীতকালীন অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান হবে পিয়ংচ্যাংয়ে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে নিয়ে 25 মধ্যবর্তী সময়ে। কলকাতায় আজ বিশ্ব বাণিজ্য সম্মেলনের শেষ দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী কয়েক বছরে 20 লক্ষ লোকের কর্মসংস্থান হবে রাজ্যে। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
এর মধ্যে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানির লগ্নিতেই 1 লক্ষ কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এবারের বিশ্ববঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলনকে টপ অব দ্য টপ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এখনো পর্যন্ত প্রায় 2,20,000 কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। সব মিলিয়ে 20 লক্ষ কর্মসংস্থান হবে। মোবাইল পরিষেবা, স্মার্ট অ্যাপ, উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে প্রতি বিভাগে 1 লক্ষ করে কর্মসংস্থান হবে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, এবারের সম্মেলনে 110টি মৌ স্বাক্ষর হয়েছে। সম্মেলনে উপস্থিত শিল্পপতিদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের জন্য এই শিল্প সম্মেলন আজকে সফল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের শেয়ার বাজারে দর এখন রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, জানাচ্ছেন আমাদের অপর কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
বুধবার অন্যতম শেয়ার বাজার সূচক সেন্সেক্স বেড়ে বেড়ে 35,088 পয়েন্টে পৌঁছে যায়। অপর শেয়ার সূচক নিফটিরও সূচক বেড়ে 10,888 পৌঁছেছে। দুটি সংখ্যাই রেকর্ড। বোঝাই যাচ্ছে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে লগ্নিকারীদের অঢেল আস্থা, তাই বাড়ছে শেয়ারের দাম। কিন্তু এই উচ্ছ্বাসের মধ্যেও কয়েকটি সাবধানী স্বরও কিন্তু শোনা যাচ্ছে। এদের মতে, শেয়ার সূচক এতটা চড়ে যাওয়াটা তো স্বাভাবিক নয়, সম্ভবত তাহলে শিগগিরই পড়বে শেয়ার বাজার। যারা এই চড়া বাজারে শেয়ার কিনে ফেলেছেন তারা কিন্তু তখন লোকসানের সম্মুখীন হবেন। হয়তোবা আরও কিছুদিন বাজারে দর বৃদ্ধির আঁচ থাকতেও পারে, তারপর হয়তো স্থিতিশীল হবে দর। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের নির্বাচন কমিশন হাইকোর্টের একটি আদেশের কারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে নির্বাচন স্থগিত করে দিয়েছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
এর আগে দুটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ঘোষিত তফসিলের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করা হয়। মেয়র আনিসুল হকের মৃত্যুতে এই পদটি শূন্য রয়েছে। গত 9 জানুয়ারি নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করে। আওয়ামী লীগ ও বিএনপির তরফে প্রার্থীও ঘোষণা করা হয়। এই অবস্থায় সম্প্রসারিত অংশের 2 জন চেয়ারম্যান ভোটার তালিকা হালনাগাদ নয়, সীমানা নিয়েও জটিলতা রয়েছে উল্লেখ করে আদালতে রিট দায়ের করেন। আগামী 26 ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পেছানোর পেছনে সরকারের কোন হাত নেই। বিরোধী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার হেরে যাবে তাই নির্বাচন পেছাতে ভূমিকা রেখেছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য 6 মাসের মধ্যে পদক্ষেপ নিতে উচ্চ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। নানা অজুহাতে 27 বছর যাবৎ ডাকসু নির্বাচন বন্ধ রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘের সেই সংস্থাকে দেও $100,000,000 সে স্থগিত রাখছে যারা ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্য দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে যে এ ব্যাপারে সংস্কার করা না হলে তারা আরও অর্থ প্রদান বন্ধ করে দেবে। এদিকে ওই সংস্থার প্রধান বলেছেন যে তিনি অর্থায়নের জন্য নতুন মিত্র রাষ্ট্রের সন্ধান করছেন। পিয়ের ক্রাহেনবুল বলেছেন যে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা বা UNRWA-কে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক একটা সংকটে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিউয়ার্ট সাংবাদিকদের এ খবর নিশ্চিত করে বলেছেন যে ট্রাম্প প্রশাসন 2018 সালের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থাকে দেও $6,50,00,000 আটকিয়ে রাখবে। তবে তিনি বলেন যে নেতিবাচক প্রভাব রোধ করবার জন্য এই সহায়তার একাংশ $6,00,000 প্রদান করা হবে। হোয়াইট হাউসের সাবেক প্রধান নীতি নির্ধারক স্টিভ ব্যানন মঙ্গলবার আইন প্রণেতা যারা 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছেন তাদের প্রশ্নের জবাব দিতে অসম্মতি ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটিতে ব্যানন সাংসদদের সামনে দীর্ঘ সময় অতিবাহিত করেন। বেশ কয়েকটি সংস্থা রাশিয়ার বিষয়ে তদন্ত চালাচ্ছে এখন। ব্যানন বহু বিষয়ে উত্তর না দেওয়ায় ওই কমিটি সাপিনা জারি করেছে। কমিটিতে যে শীর্ষ ডেমোক্রেট আছেন কংগ্রেসম্যান অ্যাডাম শিফ, তিনি বলেছেন হোয়াইট হাউস ব্যাননকে নির্দেশ দিয়েছে প্রশ্নের জবাব না দেবার জন্য। খবর শেষ হলো।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি এবং রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি। বিষয়টি সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সেলিম হোসেন। যেমনটি আপনারা শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি ও রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে মঙ্গলবার মাঠ পর্যায়ের চুক্তি হয়েছে। ওই চুক্তির ভিত্তিতে প্রতিদিন 300 জন রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। বাংলাদেশের কর্মকর্তাদের মতে ওই প্রক্রিয়াটি শেষ হবে যেদিন থেকে যাওয়া শুরু হবে তার পরবর্তী 2 বছরের মধ্যে। এই চুক্তি বাস্তবায়ন সময় সাপেক্ষ এবং জটিল, সেই সঙ্গে শরণার্থী সহ সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে এখন। তো আমাদের আজকের আলোচনা এবং প্রশ্ন ও বিশেষজ্ঞদের মতামতের ভেতর দিয়েই আমরা বিষয়টি বিশদভাবে জানার চেষ্টা করব। আজ আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন 2 জন বিশেষ অতিথি। ঢাকা থেকে যোগ দিয়েছেন অধ্যাপিকা আমেনা মহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। প্রফেসর আমেনা মহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বর্তমানে কক্সবাজারে রয়েছেন, সেখান থেকেই তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে স্বাগত।
ধন্যবাদ। এরই মধ্যে আমাদের টেলিফোনের লাইনটি খোলা আছে এবং কলও আসতে শুরু হয়ে গেছে, তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ঢাকা থেকে একটি ফোন কল এসেছে, ফোনটি করেছেন সোহেল রানা হৃদয়। তো আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো,
আপনার
জন্য অনেক শুভেচ্ছা। জি বলুন।
আজকে হ্যালো ওয়াশিংটনের বিষয়টি সম্প্রতি সময়ে বাংলাদেশ এবং মিয়ানমার তথা সারা বিশ্বে বেশ আলোড়ন তুলেছে। মিয়ানমার সেনাবাহিনী ও সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে লাখ লাখ লোক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকার ও এদেশের মানুষ নিজেদের বন্যা পরিস্থিতির মধ্যেও লাখ লাখ রোহিঙ্গা মুসলিম নরনারীকে আশ্রয় দিয়েছে, তাদের দেখভাল করার ব্যবস্থা করেছে। সারা বিশ্ব এ ব্যাপারে সাড়া দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা কৃতজ্ঞতা দেখেছি। সম্প্রতি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ মায়ানমারের মধ্যে চুক্তি হয়েছে। জানি না সেই চুক্তি কতটা বাস্তবায়ন হবে, এই বিষয়ে যতটা জনসম্মুখে আসছে তার চেয়েও কতটা কম বেশি কাজ হচ্ছে তা নিয়ে অন্য সবার মতো আমারও সন্দেহের বিষয়টি। গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমার এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 23 জানুয়ারি 2018 থেকে রোহিঙ্গাদের গ্রহণ করতে প্রস্তুত মিয়ানমার। এই লক্ষ্যে মায়ানমারের মংডুতে 124 একর জমির উপর 625টি ভবনে প্রায় 30,000 জনের বসবাসের ব্যবস্থা হবে বলে জানিয়েছে। কিন্তু আগত রোহিঙ্গারা অধিকাংশই ফেরত যেতে চায় না বা ফিরে গেলে আবারও নির্যাতনের শিকার হতে পারে, এটা তাদের আশঙ্কা। তাহলে কতটা সফল হবে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি ও সার্বিক পরিস্থিতি, আশা করছি আজকের বিজ্ঞ প্যানেল আমার প্রশ্নের জবাব দিবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।
অনেক ধন্যবাদ সোহেল রানা হৃদয়, চমৎকার প্রশ্ন করেছেন। তো প্রথমেই আমি এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আপনার কাছে।
ধন্যবাদ। এই মুহূর্তে বলা মুশকিল যে কতজন যেতে চাইবে বা যেতে চাইবে কিনা, আজকে সেটা বলা মুশকিল। যখন এই বিষয়ে পদক্ষেপ যখন নেওয়া হবে, বিশেষ করে দুই সরকারের থেকে যখন পদক্ষেপ নেওয়া হবে, স্বাভাবিকভাবে যারা যাবেন তারা অনেক কিছু জেনেশুনেই যাবেন এবং নিরাপত্তার বিষয়টা কোনো সন্দেহ নেই, বড় একটা বিষয় থাকবে। সেটা কতখানি দুই সরকার করবেন বা ওপাশে গেলে এটা কতখানি নিশ্চিত হবে, সেটা কিভাবে তাদের বলা হবে, এই যতগুলো বিষয়গুলো আছে এগুলো এই মুহূর্তে বলা মুশকিল। তবে যেহেতু দুই সরকার অ্যাগ্রিমেন্টে এসেছে এবং কোনো সন্দেহ নেই এমন একটা অ্যাগ্রিমেন্টে তারা এসেছেন, তারা নিজেরাও জানে যে বড় আন্তর্জাতিক একটা অ্যাটেনশন থাকবে, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মহল তাদের দিকে তাকিয়ে থাকবে, এটা ঢাকার দিকে যেমন তাকিয়ে থাকবে ঠিক একইভাবে আমি মনে করি মিয়ানমারের দিকে তাকিয়ে থাকবে। তো দুই সরকারই এই ব্যাপারে সচেতন, তো সেই সেই জন্য বলছে যে এই মুহূর্তে বলা মুশকিল, আমাদের হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে যারা যাবেন তারা কিভাবে এটাকে নেবেন এবং তারা কতখানি আগ্রহী হবেন যাওয়ার জন্য, সেজন্য আমাদের কিছুটা হয়তো অপেক্ষা করতে হবে।
প্রফেসর ইমতিয়াজ, এই প্রসঙ্গে একটি কথা আপনার কাছে জানতে চাই যে একটি দেশ, এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ, তো বাংলাদেশ যদি শরণার্থীদের না রাখতে চায় সেই ক্ষেত্রে শরণার্থীদের কি কিছু বলার বা করার উপায় আছে, যে একজন শরণার্থী যদি বলে আমি যেতে চাই না কিন্তু বাংলাদেশ তাকে রাখবে না, সেই ক্ষেত্রে এই পরিস্থিতি কি দাঁড়াবে?
আমরা যদি গত দুবার যখন বড় সংখ্যায় যখন এসেছিল 70 দশকে 90 দশকে এবং তারপরেও মনে রাখতে হবে যে জাতিসংঘের ক্যাম্পে 36,000 রেজিস্টার্ড রিফিউজিজ আছে এবং ক্যাম্পের বাইরে কিন্তু 300,000 মতন আছে, কোনো সময় কিন্তু বাংলাদেশ জোর করে তাদের ওপাশে নিয়ে গেছে এটা কখনই হয়নি। আমি মনে করি যে ভবিষ্যতেও এটা সম্ভব না জোর করে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে, তো ওই জায়গায় আমার মনে হয় একটা মোটামুটি ভাবে একটা কনসেনসাস আছে, কারণ সাধারণ মানুষ যারা বাংলাদেশে আছেন এবং যারা বলতে গেলে যথেষ্ট সহযোগিতা করেছে এবং প্রথম দিকে যে সাহায্য দিয়েছে তারাও এটা চাইবে না। তো আমি যদি কিছুটা ইতিহাসের দিকে দেখি, আমরা কখনো ওই ধরনের পরিস্থিতি দেখিনি যেই পরিস্থিতিতে দেখা গেছে যে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য বলছি যে আমাদের হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে যে তারা আসলে এবার কিভাবে করবে। এটা একটু তাড়াতাড়ি বলে নিই যে এবার যদিও একটা মৌলিক পরিবর্তন হয়েছে, 70 দশকে আর 90 দশকে যেটা ছিল না সেটা হলো যে এবার সুস্পষ্ট অভিযোগ আছে যে একটা জেনোসাইড বা এথনিক ক্লিনজিং বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মিয়ানমারের সামরিক বাহিনী করেছে এবং যথেষ্ট এভিডেন্সও আছে। সেই পরিপ্রেক্ষিতে এই জনগোষ্ঠী কিভাবে এই চুক্তিটাকে নিবে, কিভাবে এটা বাস্তবায়ন হবে, এটা কোনো সন্দেহ নেই এটা দেখার বিষয়, যার জন্য বলছি যে কিছুদিন হয়তো লাগবে, তবে জোর করে তাড়িয়ে দেওয়ার বিষয়টা আমি মনে করি যেহেতু ইতিহাসে কখনো হয়নি এটা হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি এখন আমি মনে করছি না।
ধন্যবাদ প্রফেসর মহসিন, আমিনা মহসিন আপনার কাছে যাচ্ছি, আপনি কিছু যোগ করবেন?
না, এখানে ডক্টর ইমতিয়াজ যেটা বলেছে সেটার সাথে আমি একমত। আমি মনে করি না যে বাংলাদেশ তাদেরকে জোর করে ফেরত পাঠিয়ে দেবে, এবং আপনি যদি দেখেন যেটা প্রথমেও যে চুক্তিটা হয়েছিল যেটা এক ধরনের, যেটাকে আমরা এমওইউ বলছি না কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল প্রথমে, সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি স্টেটেড ছিল যে ভলেন্টারি রিপ্যাট্রিয়েশন হতে হবে, এবং ওই ভলেন্টারি শব্দটার উপরেই আমি জোর দেব এখানে। এবং আরো যে ব্যাপারটা দেখা, একটা তো ছিল যে ভলেন্টারি ব্যাপারটা খুব ক্লিয়ার ছিল, দ্বিতীয় দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে কিন্তু অনেক আইএনজিও, ইউনেসিআর, জাতিসংঘ সব মানে এবং এনজিওসরা সরাসরি ভাবে জড়িত হয়ে গেছে, এবং যে সিচুয়েশনটা আছে সেখানে মানে জোরপূর্বক ভাবে ফিরিয়ে দেওয়াটা সম্ভব না। এবং তারপরে আমাদের এটাও বাংলাদেশের এক, আমি মানে এটা আমাদের কালচারের মধ্যে নেই সেটা একটা জিনিস আছে, দ্বিতীয় হলো যে এটা ইলেকশনে বছর, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমার মনে হয় না যে এই সময়টা এই ধরনের কোনো ঝুঁকি কোনো যে কোনো দল কিংবা সরকার নিতে পারে, যেখানে তারা একটা জনগোষ্ঠী যে যাদের সাথে আমাদের অনেক ধরনের মিল আছে, আর এখানে তো একটা রিলিজিয়াস সেন্টিমেন্টও কাজ করছে। তো সব কিছুকে মাথায় রেখে আমি মনে করি না যে কেউ থেকে জোর করে ফিরিয়ে দেওয়া হবে। এবং আপনি যে প্রথমে প্রশ্নটা করেছিলেন যে কতজন ফেরত যেতে চাইবে, সেটা সেটাও আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত মায়ানমারে ওরকম একটা পরিস্থিতি সৃষ্টি না হয় যে কারণে তারা ওখান থেকে চলে এসেছিল, এখনো তো আমরা সেই ধরনের পরিস্থিতি দেখিনি তৈরি হয়েছে।
হ্যাঁ, এটা একটা বিরাট প্রশ্ন, কারণ আমাদের আজকের নিউজেই আমরা শুনছিলাম যে মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 7 ব্যক্তি, এবং বলা হচ্ছে যে পুলিশ আসলে ছত্রভঙ্গ করার জন্যই রাবার বুলেট ছুড়েছে এবং তারা হয়তো মারা গেছেন এবং নিহত হয়েছেন বেশ কয়েকজন। তো এই প্রেক্ষিতে আসলে মানবিক দিকটা বিচার করলেও দেখা যায় যে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করেছে, একেবারে কিছু না নিয়ে, কিছুই সঙ্গে ছিল না তাদের, তো সেরকম একটা পরিস্থিতির মধ্যে যারা চলে এসেছে, যেই ভয়ের মধ্যে দিয়ে তারা দিন কাটিয়েছে, সেই ক্ষেত্রে তারা আদৌ ফেরত যাবেন কিনা অথবা তাদের জোর করে ফেরত পাঠানোটা সম্ভব কিনা বা মানবিক দিক থেকে উচিত কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। সে যাই হোক, তো আমাদের প্রথম প্রশ্নকর্তা সোহেল রানা বলেছেন আরেকটি বিষয়, উনি বলেছেন যে মায়ানমার সরকার 625টি ভবন তৈরি করেছে যাতে শরণার্থীরা ফিরে যায়। তো আমি অবশ্য এই বিষয়টি বিস্তারিতভাবে জানি না। আমেনা মহসিন, আপনি কি বিষয়টি সম্পর্কে কিছু বলবেন? বা
এইটা মানে আমরা যা দেখছি চুক্তির মধ্যে, সেখানে একটা সংখ্যা উল্লেখ আছে, ঠিক 625টি কিনা আমি সে ব্যাপারে ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, বাট একটা নাম্বার দেওয়া আছে যে ওরা এতগুলো, কিন্তু যতটুকু আমি জানি যে বাংলাদেশে থেকে, হয়তো ইমতিয়াজ আমার থেকে ভালো বলতে পারবে, বাংলাদেশ থেকে 6টার মতো এখানে ক্যাম্পের কথা বলা হয়েছে এবং ওখানে দুটো রিসেপশন সেন্টারের কথা বলা হয়েছে, সেটাই আমি জানি। বাট সেই সংখ্যাটা তো এত গুরুত্বপূর্ণ না, মানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো সেটা হলো যে তারা আদৌ যাবে কিনা এবং সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। কারণ আমি এরকমও দেখেছি, আজকে পত্রিকায় আছে ডেইলি স্টারে, যে অনেক শরণার্থীরা বলছে যে আমরা এক ক্যাম্প থেকে আবার আরেকটা ক্যাম্পে যাব। এবং ডক্টর ইমতিয়াজ তো ওখানে আছেন, উনি তো ব্যক্তিগত ভাবে শুনেছেন, আমি নিজেও শুনেছি তাদের মুখ থেকে এই কথাগুলো যে তারা এখানে থেকেই মানে ওদেরকে মেরে ফেলা হোক, কিন্তু ওখানে ওরা ফেরত যাবে না, কারণ ওরা এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছে এবং সেটা পরিবর্তন না হলে ওরা কিভাবে ফেরত যাবে। তো আমার মনে হয় সেই নাম্বারটা, এবং আপনি দেখেন, আপনি যে যে সংখ্যাটা দেখেন যে কত এখানে যারা আশ্রয় নিয়ে আছে, 6 মিলিয়নের উপরে আছে, তো এখানে মানে এখানে সেটা ইটস কোয়াইট ইম্পসিবল মানে সিচুয়েশন একটা।
জি, আমাদের আজকের আলোচনার পরবর্তী পর্যায়ে যেটা আছে যে রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি, এটাও আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। আজকে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আছেন কক্সবাজারে, নিশ্চয়ই উনি হয়তোবা পরিদর্শন করেছেন ক্যাম্পগুলো। তো সে যাই হোক, আমাদের কলার রয়েছেন ইশরাত আলী, সম্ভবত আছেন। হ্যালো ইশরাত আলী।
আমি ইশরাত, সাতক্ষীরার কালীগঞ্জ থেকে বলছি।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো বলুন, আপনার আজকের কি প্রশ্ন আছে, কি জানতে চান?
আসলে প্রশ্ন কাকে করব সেটা একটা বিষয়, আর তারপরেও যেটা বিষয় সেটা হলো, আসলে তো আমাদের দেশে রোহিঙ্গা আছে কত, 6.5 লাখের মতো, আর আগের আছে সব মিলিয়ে বোধ হয় 10-10.5 লাখ। তো যদি এটা হলো আগের গুলো প্রত্যাবর্তন হতো, তাহলে না বিশ্বস্ততা ছিল যে মায়ানমার ফিরে নিচ্ছে, আর সেই হিসাবে পরে যে চুক্তির বিষয়ে যেটা সামনে আসতেছে, কিংবা সেখানে যে ঘর বাড়ি গুলো 650 ঘর বাড়ি তৈরি হয়েছে, সেখানে কয়জন বা রোহিঙ্গা তাদের ফিরাইয়ে নিয়ে পুনর্বাসন করবে, এটা হলো কি ধরনের বিশ্বাসযোগ্যতা বিশ্ব পরিমণ্ডলে, এটা তো খুবই মানে আস্থাহীনতার অভাব। তো আসলে যেখানে এই বিশ্ব মোড়লদের সামনে হাজার হাজার রোহিঙ্গা মেরে ফেললো মায়ানমার সরকার, সেখানে তাদের ফিরাই নিয়ে আবার যে তাদের মেরে ফেলা হবে না এর কি গ্যারান্টি আছে? এখন আসলে একটা বিষয় যেটা সামনে আসছে যে আসলে পশ্চিমবর্তন নিয়ে এটা আরেক ধরনের মায়ানমারের ভেলকিবাজি কিনা এটা আসলে খুবই জানতে ইচ্ছে করে।
প্রফেসর ইমতিয়াজ, আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ বলুন।
একেবারে স্টেট কার্ড যে চুক্তি যেটা সেটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব
রয়েছে আপনার মনেও দেখা দিয়েছে,
এই প্রত্যাবর্তনটার মধ্যে আবার নতুন করে কোন হত্যাকাণ্ড আছে কিনা, আর সাথে সাথে আসলে তারা প্রত্যাবর্তিত হবে কিনা, হইলে তাদেরকে কি অবস্থা হবে, সেখানে ফিরে যাওয়ার মতো তাদের কোনো পরিস্থিতি আসে আছে কিনা, এই সব বিষয়গুলো আসলে যন্ত্রণাদায়ক। আর এইগুলোর সুস্পষ্ট জবাব কে দেবে? আপনি দেবেন না আমেরিকা দেবে না বাংলাদেশ দেবে?
হ্যাঁ নিশ্চয়ই। তো আমাদের বিশেষজ্ঞ রয়েছেন দুজন, তো আমি আপনার এই প্রশ্ন নিয়ে যাচ্ছি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আপনি তো শুনলেন আমাদের শ্রোতা বিশদভাবে জানতে চেয়েছেন এবং মনে হচ্ছে উনি বেশ হতাশা ব্যক্ত করেছেন, তো আসলে বিষয়টা তো অনেক গভীর।
হ্যাঁ, কোনো সন্দেহ নেই, দুটো বা তিনটা বিষয় হয়তো তুলে ধরা যেতে পারে। একটা হলো শরণার্থীরা যদি যেতে না চায় বা যাওয়ার ব্যাপারে যদি আপত্তি করে বা শর্তগুলো সুস্পষ্ট ভাবে যদি দেখতে চায়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে প্রেশারটা যতখানি বাংলাদেশের উপরে পড়বে তার চেয়ে বড় প্রেশারটা পড়বে মিয়ানমারের উপরে। মিয়ানমারকে দেখাতে হবে যে না, আমি এই জনগোষ্ঠী যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম বা তাড়িয়ে দেওয়ার একটা পরিবেশ করেছিলাম তাদের ফেরার ব্যাপারে আমি আগ্রহী, এবং আমি তাদের যেই কি বলা হয় এগ্রিমেন্টে নিরাপত্তা ইত্যাদি দেওয়ার যে বিষয়গুলো সেগুলো আমরা রাখবো। মনে রাখতে হবে যে যেই অ্যারেঞ্জমেন্টে যখন সই করা হয়েছিল সেখানেও কিন্তু একাধিকবার ইউরেশিয়ারের কথা আছে, আমি যদি ভুল না করি 7 ইউরেশিয়ারের কথা আছে, এমনকি একেবারে শেষে কফি আনান কমিশনের কথাও আছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যত দেরি হবে এবং এই ব্যাপারে যেই সংখ্যাটা এবং যে সংখ্যাটা আমি মনে করি সাক্ষীরার উনি যেভাবে তুলে ধরেছেন এইটা যত বেশি থাকবে সেটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু মিয়ানমার সরকারের, কোনো সন্দেহ নেই। এবং মিয়ানমার সরকার আমি মনে করি যে অবস্থায় গেছে, যে আন্তর্জাতিক কাঠামোর মধ্যে তাকে প্রতিদিনই শুনতে হচ্ছে, সেখানে কয়েকটা উল্লেখযোগ্য বিষয় আমার মনে হয় বলা দরকার। একটা হলো যে এই যে বাসস্থান বা তাদের থাকার ব্যাপারে দুটো দেশ অলরেডি কমিট করেছে, তার মধ্যে ভারত একটা দেশ এবং অন্যটা জাপান। এমনকি জাপানের ফরেন মিনিস্টার কোনো সেই প্রথম বিদেশি যে আরাকানে গিয়েছে সফর করেছে এবং তারপরে তার দেশের যে কমিটমেন্ট সেটাকে তুলে ধরেছেন। স্বাভাবিকভাবে জাপান এবং ভারতের একটা বাড়তি নজর থাকবে যেখানে তারা এই পয়সাটা দিচ্ছে সেখানে নিরাপত্তার বিষয়টা। একইভাবে আমি যদি ধরে নিই যে চীন একটা বড় প্লেয়ার মিয়ানমারের, তার দিক থেকেও রীতিমতো এক ধরনের এই বিষয়টা সমাধান করার ব্যাপারে তার দিক থেকে একটা তাগিদ আছে, কারণ সেও একটা বড় ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে মিয়ানমারে, এবং স্বাভাবিকভাবে এমন একটা দেশে সে ইনভেস্টমেন্ট করবে না যেই দেশ বলতে গেলে আন্তর্জাতিক কাঠামোয় সারাক্ষণ একটা বড় খবর, নেতিবাচক একটা খবর হচ্ছে। একটু যদি আমরা খেয়াল রাখি যে এক মাস আগেও মিয়ানমার সরকার যেভাবে কথা বলছিল, গত সপ্তাহে তারা অলরেডি স্বীকার করেছে যে হ্যাঁ তাদের সামরিক বাহিনী একটা ম্যাসাকার করেছে। তাতে বোঝাই যাচ্ছে যে প্রেশারটা এবং এই প্রেশারটা কিন্তু বাড়বে, এটা বাড়ার এটা বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্কের মধ্যে যদি ফেরতে যায় তাতে কিন্তু ওই যেটা বললাম যে জেনোসাইড, এথনিক ক্লিনজিং বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই সরে যাবে না এবং সেটা মিয়ানমার সরকার না বোঝার কোনো কারণ নেই। কারণ যে ইন্টারন্যাশনাল লিগাল ইনস্ট্রুমেন্ট গুলো এখন হয়েছে এটা 70 দশকে বা 90 দশকে ছিল না, এটাও খেয়াল রাখতে হবে। তো যার জন্য আমি মনে করি যে কোনো সন্দেহ নেই এখানে হতাশা এবং সংশয় এগুলো থাকাটাই স্বাভাবিক, কিন্তু যত বেশি দিন কি বলা হয় এটা সমাধানে যত বেশি দেরি হবে অতই কিন্তু মিয়ানমার সরকারের উপরে প্রেশারটা বাড়বে। যার জন্য দেখা দরকার যে মিয়ানমার সরকার আসলেই এই যে চুক্তিটা করলো বাংলাদেশের সাথে তারা কি পদক্ষেপ নিবে, যে পদক্ষেপের কারণে এখানকার কি বলা রোহিঙ্গা শরণার্থী যাওয়া শুরু করবে। যার জন্য বলছিলাম যে কিছুটা অপেক্ষা করলে হয়তো স্পষ্ট আর কি হয়তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কিছু পদক্ষেপ নিয়ে, যদি কিছুই না করে যদি ওই ধরনের অবস্থা থাকে তাহলে স্বাভাবিকভাবে আমি মনে করি না যে রোহিঙ্গারা যাবেন। তো তাতে প্রেশারটা কিন্তু মিয়ানমার সরকারের উপরই আরো 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 বাড়বে।
আন্তর্জাতিক চাপ। ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরছি। আমাদের অপর প্রান্তে আরেকজন আছেন, ফোন কল করেছেন, তো আমরা বিরতি নিয়ে ফোন কলটি নিয়ে তারপরে আপনাদের কাছে আসব।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি ও রোহিঙ্গা শরণার্থীদের সর্বশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন দুজন বিশেষ অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপিকা আমেনা মহসিন এবং একই বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তো আমাদের টেলিফোনের অপর প্রান্তে আছেন তাহিদ, আপনি আমাকে বলবেন, দীপক চক্রবর্তী রয়েছেন। হ্যালো।
হ্যালো, হ্যাঁ আপু নমস্কার।
নমস্কার।
হ্যাঁ, আমি কথা বলছি দীপক চক্রবর্তী, উত্তরবঙ্গ থেকে, পঞ্চগড় থেকে। আমার দুটো ছোট্ট করে দুটো প্রশ্ন থাকবে এই ক্ষেত্রে, যে রোহিঙ্গা চুক্তিবদ্ধ যে হয়েছে সেটা কি বাংলাদেশ সরকার কি কতটা লাভজনক, এমনকি মায়ানমার সরকার কতটা লাভজনক হতে পারে। আর আরেকটি প্রসঙ্গ, যেদিন রোহিঙ্গা এবং কি যদি রোহিঙ্গাতে ওনারা যেদিন চলে যায়, চলে যাওয়ার পরে ওনারা কি ভূমি এবং কি যে মাটি থেকে যে ওনারা বাংলাদেশে আসছেন এবং কি আমাদের বাংলাদেশ সরকার ওদেরকে যে ঠাই দিচ্ছেন, এভাবে কি ওনারা কি আবার ভূমি থেকে কি ওই সরকার কি ওদের কি মানে দিতে পারে, এবং কি যে ভূমি সহজে কতটুক থাকার ব্যবস্থা করে দিতে পারে, যেমন অনেক ক্ষয়ক্ষতি করে বাড়িঘর জ্বালাচলা পড়ে দিয়ে যেন আসছেন, এবং কি ওগুলা ওই
যে সমস্ত শরণার্থীরা তাদের বাড়ি ঘর জায়গা জমি ছেড়ে চলে এসছে তারা কি সেই জায়গায় ফেরত যেতে পারবে কিনা সেটাই কি?
জি জি, যেহেতু ওনারা চলে আসছে বাংলাদেশে, এখন কি ওনারা আবার ফিরে যেতে পারে কিনা
একই জায়গায় তাদের নিজের নিজের? নমস্কার, ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। আমি প্রশ্নটি নিয়ে যাচ্ছি প্রফেসর আমেনা মহসিন আপনার কাছে, আপনি তো শুনলেন।
ধন্যবাদ আপনাকে। দেখুন, উনি প্রথমে যে প্রশ্নটা করেছেন যে কে লাভবান হয়েছে, এখানে তো আসলে লাভ ক্ষতির কোনো ব্যাপার না, মানে পুরো সিচুয়েশনটাই এরকম যেখানে ধরেন এখানে তো পুরো ব্রাঞ্চটা মানে পুরো বোঝাটা বাংলাদেশকে নিতে হয়েছে। বাংলাদেশ যে ধরন যেভাবে জিনিসটাকে ফেস করেছে সিচুয়েশনটা সেটা সত্যি প্রশংসনীয়। এখানে ধরেন শুধু সরকার না, তার সরকার তো ছিলই, তার সাথে ধরেন নাগরিক সমাজ, এনজিওস, আইজিওস সবাই মিলেই কিন্তু এটাকে ট্যাকল করেছে, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যদি এবং এদের ফেরত যাওয়াটাই তো বাংলাদেশের জন্য কাম্য, বাংলাদেশ তো এদেরকে অ্যাকমোডেট করতে পারে না, মানে এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না যে এদেরকে লং টার্ম এখানে রাখাটা, এবং এই প্রেশারটা দিন দিন বাড়তেই থাকবে বাংলাদেশের উপরে। তো সেই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা আমাদের বলতেই হয় যে হ্যাঁ এটা বাংলাদেশের মানে আমি লাভ ক্ষতি ঠিক এটা কোনো অঙ্কের মধ্যে আনছি না, বাট আমি বলবো বাংলাদেশের ইন্টারেস্টে যে একটা ওরা ফেরত যায়, কারণ এবং এটা মায়ানমারে যারা থেকে যারা এসেছে তাদেরও ইন্টারেস্টে যে লং টার্ম একটা সাস্টেইনেবল সলিউশন তাদের প্রয়োজন, তারা তো আর শরণার্থী হয়ে সারা জীবন থাকতে পারে না, এবং তারা যেই অবস্থায় আছে মায়ানমারে মানে কোনো ধরনের কোনো ওদের স্বীকৃতি ছাড়া সে অবস্থাতেও তো তারা বাস করতে পারে না। তো এখানে একটা একটা সলিউশনের দিকে অবশ্যই মায়ানমার সরকারকে যেতে হবে, এবং আমি মনে করি যে এই চুক্তিগুলো একটা প্রক্রিয়া বা একটা পথ খুলে দিয়েছে যার মাধ্যমে আলটিমেটলি সেই সলিউশনের দিকে যাবে, এবং সেই দিক দিয়ে চিন্তা করলে আলটিমেটলি একটা আমরা পজিটিভ যেটা বলি পজিটিভ গেইন বলেন আপনি বা একটা পজিটিভ একটা প্রক্রিয়া চালু হয়েছে সেই দিক দিয়ে সেটাই আমি মনে করি। এবং উনি যে দ্বিতীয় প্রশ্নটা রেখেছেন যে ওনারা কি ওনাদের ভূমি ফেরত পাবেন কিনা কিংবা তাদের সেই জায়গায় তারা ফেরত যেতে পারবে কিনা, সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার সরকার একটা ফর্ম দিয়েছে এবং একটা ভেরিফিকেশন ফর্ম, এবং সেখানে তারা বলেছে যে বিভিন্ন অনেকগুলো মানে তাদেরকে দালিলিক প্রমাণ দেখাতে হবে, এবং সেই দালিলিক প্রমাণের মধ্যে এটাও আছে যে স্কুলের নাম তারা মেনশন করতে পারে কিংবা ওরা আগে কোথায় থাকতো, কোনো কাগজপত্র আছে কি না তাদের হাতে, এবং সেখানে কিন্তু দুটো মানে আমরা পাচ্ছি যেটাকে বলে বক্তব্য পাচ্ছি, একটা বক্তব্য হলো যে মায়ানমারের ভেতরেই কিন্তু তারা তাদের গ্রামগুলো বা সেই জায়গাগুলোর নাম পরিবর্তন করে ফেলছে, এখন সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে ধরেন যেই প্রমাণটা আমার হাতে আছে যদি থেকে থাকে তাহলে আমি তো ওখানে ফেরত গিয়ে সে যদি নামই পরিবর্তন করে ফেলা হয় তাহলে আমি সেই জায়গাটা ফেরত যাব কি করে, কারণ সেই জায়গা তো আর নেই, সেখানে নামই তো পরিবর্তিত হয়ে গেছে, এটা একটা ব্যাখ্যা আমরা পাচ্ছি বাংলাদেশে। আরেকটা হলো যে তাদের কাছে কাগজপত্র নেই, তারা যে অবস্থায় এসেছে তারা সাথে করে কিছুই আনতে পারেনি, এবং অনেক শরণার্থীরা তা বলেছেও, তো ঠিক সেই জায়গাগুলোতে তারা ফেরত যেতে পারবে কিনা সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখতে হবে, কিংবা মায়ানমার সরকার হয়তো ওদেরকে অন্য জায়গায় রিহ্যাবিলিটেট করবে, আমরা তো শুনতেই পারছি চুক্তিতে আছে যে তাদেরকে প্রথমে একটা টেম্পোরারি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তারপরে ওখান থেকে তাদেরকে স্থানান্তর করা হবে, সেটা আই থিঙ্ক একটা ওয়েট এন্ড সি ব্যাপার আছে সেখানে।
ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনি কিছু যোগ করবেন?
না, আমি বললাম যে পুরা প্রক্রিয়াটা কোনো সন্দেহ নেই সচেতন থাকা দরকার এবং আন্তর্জাতিক প্রেশারটা থাকা খুবই প্রয়োজন, এবং যত বেশি থাকবে ততই আমি মনে করি যে মিয়ানমার সরকার যেই চুক্তিটা করেছে এবং যে শব্দগুলো আছে যেটা আমি বললাম কি এমনকি অ্যারেঞ্জমেন্টেও কিন্তু কফি আনান কমিশনের কথা আছে যে তারা ওটা বাস্তবায়ন করবে এবং খুব স্পষ্টভাবেই ওই অ্যারেঞ্জমেন্ট যে অ্যাগ্রিমেন্ট হয়েছিল সেখানে আছে যে তাদের কি বলে সেফটি এবং ভলেন্টারি রিটার্ন হবে এবং অরিজিনাল প্লেসেস অফ রেজিডেন্স এই কথাগুলো কিন্তু আছে। কথা হচ্ছে যে যতক্ষণ এগুলো বাস্তবায়ন না হবে কোনো সন্দেহ নেই মানুষের মধ্যে একটা সন্দেহ থাকবে, তবে এখানে বলে রাখা দরকার যে 70 দশকে বা 90 দশকে যখন রিপ্যাট্রিয়েশন হয়েছে তখন কিন্তু জাতিসংঘের যে সিস্টেম সেটা আমি মনে করি যে দুর্বল ছিল এবং অনেকটা ফেইল করেছে, তখনই এ ব্যাপারে সচেতন হওয়া দরকার ছিল, তখন ওই রিপ্যাট্রিয়েশন করেই বলতে গেলে আস্তে করে অন্য জায়গায় চলে গেছে আমি যদি ওইভাবে যদি বলি, সেটা না করে দেখা দরকার ছিল যে যারা রিপ্যাট্রিয়েট হচ্ছে তারা অধিকার পাচ্ছে কিনা, আর সেই ব্যাপারে কিন্তু একেবারেই বলতে গেলে কোনো নজর দেওয়া হয়নি, কোনো সচেতনতাও ছিল না। এবার যেহেতু একটা জেনোসাইড বা এথনিক ক্লিনজিং হয়েছে এবং সেই হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে
এবং প্রচুর প্রমাণ আছে
এবং কনসেনসাস তৈরি হয়েছে যার জন্য আমি মনে করি যে মিয়ানমার সরকার সহজে পার পেয়ে যাবে, ওকে রিপ্যাট্রিয়েশন করেই চুপ করে থাকবে তারপর আবার 5 বছর পরে তাড়িয়ে দিবে সেই অবস্থাটা হওয়ার কথা না। তবে আমি যেটা বারবার বলছি, এই আন্তর্জাতিক প্রেশারটা কিন্তু সারাক্ষণ রাখতে হবে, কারণ ওই প্রেশারটা যদি কমে যায়, আজকে যদি আজকে যখন রিপ্যাট্রিয়েশন হয়তো যখন শুরু হবে কিছুটা, তখন যদি সবাই আবার বলে যে ঠিক আছে সব তো ঠিক, তাহলে এটা নিয়ে আর নজর দেওয়া ঠিক না, তাহলে কিন্তু আমার মনে হয় ভুল হবে এবং এই জনগোষ্ঠী আবার হয়তো নতুন ধরনের সমস্যা পড়বে। প্রেশারটা যদি থাকে সারাক্ষণ, সচেতন এবং নজর যদি সারাক্ষণ থাকে, তবে তাহলে আমি মনে করি যে আমরা হয়তো একটা ভালো দিকে যাচ্ছি। এখন সেটা যেটা বারবার বলছি যে এটা যতক্ষণ আমরা কাজে না দেখছি ততক্ষণ কোনো সন্দেহ নেই আমাদের মধ্যে একটা সংশয় ইত্যাদি থাকবেই।
তো অধ্যাপক ইমতিয়াজ, মায়ানমারের উপরে আন্তর্জাতিক চাপটা বজায় রাখার জন্য বাংলাদেশ সরকার কি কোনো বিশেষ পদক্ষেপ বা বিশেষ কোনো কার্যক্রম এরকম কিছু নিয়েছেন কি?
এখানে একটু বলে রাখা দরকার যে বাংলাদেশে যদিও বাংলাদেশে
অথবা আন্তর্জাতিক সমাজের চাপটা যাতে থাকে মায়ানমারের উপরে, এটা হতে পারে যুক্তরাষ্ট্র যাতে চাপ দেয়।
আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে যদিও 10 লাখের মতো সবচেয়ে বেশি রোহিঙ্গারা আছে, কিন্তু রোহিঙ্গারে কিন্তু ভারতীয় আশ্রয় নিয়েছে, সাউদি আরেবিয়াতে আছে, পাকিস্তানে আছে, থাইল্যান্ডে আছে, ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, এমনকি জাপানেও আছে। তো আমি মনে করি সব দেশেরই কিন্তু এই তাদেরই কিন্তু দায়িত্ব এই জনগোষ্ঠীর সমাধান করবে, কারণ এরা শুধু শরণার্থী না, এরা একই সাথে আবার রাষ্ট্রহীনতা থেকে ভুগছে, কোনো মানে স্টেটলেস যেটাকে আমরা বলি। তো সেই জায়গায় এটা কিন্তু শুধু বাংলাদেশের আমি মনে করি না সমস্যা, এবং যেহেতু একটা জেনোসাইড হয়েছে বা যদি আমি অন্য এথনিক ক্লিনজিং যেটা যুক্তরাষ্ট্র বলছে আমি যদি সেটাও ধরে নিই, তাহলে কিন্তু ওটা আর বাংলাদেশ মিয়ানমারের বিষয় আর থাকছে না, কারণ ওটা পুরো আন্তর্জাতিক একটা বিষয় যার জন্য দায়িত্ব কিন্তু সবারই। তাহলে কোনো সন্দেহ নেই বাংলাদেশ সরকার সে হয়তো চাইবে, কারণ যেই পরিমাণে জনগণ শরণার্থী এসেছে স্বাভাবিকভাবে সে চাইবে খুব তাড়াতাড়ি এটা যেন সমাধান হয়, কারণ তার উপরে প্রচন্ড প্রেশার পড়ছে, অর্থনৈতিক প্রেশার পড়ছে, ওই এলাকায় এক বিরাট প্রেশার পড়ছে। তো সে চাইবে কোনো সন্দেহ নাই এটা সমাধান করে, কিন্তু যেটা বললাম শুধু বাংলাদেশের কিন্তু এটা বিষয় না, এটা আমি মনে করি যে একাধিক দেশ এবং এটা আন্তর্জাতিক কমিউনিটির একটা বিষয়।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন কলার আছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো,
সালাম জানাচ্ছি। আমার সবচেয়ে ভালো লাগছে যে হলো আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই কলিং শোর আয়োজন করেছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আর ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরার ওই শ্রোতাকে, তিনি খুব সহজ এবং সরল ভাষায় সমস্যাটা তুলে ধরেছেন আর কি। আমার বক্তব্য হচ্ছে যে প্রথম দিকে যখন রোহিঙ্গারা 25 আগস্ট যখন বারবার আরাকানে যখন এই ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু প্রথম দিকে বাংলাদেশ সরকার তাদের কিন্তু এদেশে ঢুকতে দেয়নি, ঢুকতে না দেওয়ার কারণে দেশীয় এবং আন্তর্জাতিক চাপের কারণে বাধ্য হয়ে তারা হলো সীমান্ত খুলে দিয়েছিল। এই পর্যায়ে যে চুক্তি হলো, এই চুক্তিতে কোনো গ্যারান্টি ক্লজ আছে কিনা এবং এই চুক্তিতে আন্তর্জাতিক কোনো পক্ষকে তৃতীয় পক্ষ করা হলো না কেন? যদি এই চুক্তির কোনো ব্যত্যয় ঘটে তার দায় দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না মায়ানমার সরকার নেবে? আর একটা বিষয় হলো রোহিঙ্গাদের বিষয়ে, বাংলাদেশে অনেক রোহিঙ্গা আছে, আমাদের এলাকাতেও 1988 সালে আসা একজন রোহিঙ্গা আছে যে শিশুকালে আসছিল, এখন সে যুবক। তো তার কাছে আরাকান বা বার্মায় রোহিঙ্গাদের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন করা হয় আমি আমি ব্যক্তিগত ভাবে জানি। হ্যাঁ, তো এই অবস্থায় তারা সেখানে ফিরে যাবে, ফিরে যাওয়ার পরে আগের যে পরিবেশ ছিল তাদের নিয়ন্ত্রিত চলাফেরা, এটা থাকলে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, এটা আমি প্যানেলের কাছে জানতে চাই।
অনেক ধন্যবাদ প্রফেসর আমেনা মহসিন। আমরা শেষ প্রশ্নটার দিকে লক্ষ্য রাখতে চাচ্ছি যে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপরে যে নিষেধাজ্ঞা ছিল যে এক রাষ্ট্র থেকে এক রাজ্য থেকে আর এক রাজ্যে তারা পারমিশন ছাড়া যেতে পারবে না, এবং শুধু তাই নয় বিয়ে করতে হলেও তাদের সরকারের পক্ষ থেকে একটা পারমিশন নিতে হবে, এই বিষয়টির উপরে আপনি কি বলবেন?
দেখুন,
সেটা কি থাকবে নাকি বলবৎ থাকবে নাকি, সেটাই জানতে চাচ্ছিলেন আবদুল্লাহ।
ধরেন যে চুক্তিটা হয়েছে এবং যে ফ্রেমওয়ার্ক এর মধ্যে মানে পুরো আলোচনাটা এসেছে, সেখানে তো বারবারই বলা হয়েছে যে কোফি আনান কমিশনের যে রিপোর্টটা আছে সেটা ভিত্তিতে যেন করা হয়, এবং কোফি আনান কমিশনের রিপোর্টে কিন্তু খুব ক্লিয়ারলি মানে বলা আছে যে ওদের মানে চলাফেরার স্বাধীনতা এবং স্বাধীনতা গুলা নিশ্চিত করতে হবে। তো আমরা ধরে আমরা মানে আমরা এটা ধরে নিতে পারি যে সেই ফ্রেমওয়ার্কের ভেতরে থেকে যেহেতু এই জিনিসটা করা হচ্ছে, এবং যে ধরনের এখানে যেটা ডক্টর ইমতিয়াজ আগে বলছিলেন যে ধরেন এখানে অনেকগুলো মানে স্টেকস আর টু হাই, এখানে চায়না কিন্তু পুরোপুরি ভাবে ইনভলভ আছে এবং চায়নার একটা লং টার্ম ইনভেস্টমেন্ট শুধু না এবং লং টার্ম ইন্টারেস্টও আছে, কারণ চায়না যদি নিজেকে এই এই অঞ্চলে একটা মানে বড় শক্তি হিসাবে সে তার আবির্ভাব বা তো হচ্ছে এবং সেটাকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, মানে চায়নার সেই ধরনের যে ক্ষমতা আছে ইনফ্লুয়েন্স করার মতো সেটা প্রমাণ করতে হবে এবং গ্রহণযোগ্যতাটা অর্জন করে নিতে হবে, এবং যে ধরনের ক্রাইমসগুলো কমিটেড হয়েছে এবং এগুলো সব কিন্তু এভিডেন্স আছে, সেখানে কিন্তু মায়ানমারের পক্ষে পার হয়ে যাওয়াটা খুবই কষ্ট। যদিও আমি এটাকে মানে মায়ানমারের আর্মি যে স্বীকৃতিটা স্বীকার করেছে কিন্তু সেটাকে আমি আইওয়াস হিসাবে আখ্যায়িত করেছি, কারণ ওরা বলেছে তাদের আর্মি দ্বারা 10 জন মারা গেছে, অথচ সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু সেটাও আমি মনে করি যে একটা চাপের মুখে এটা প্রথমবার তার অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা দেখছি যে আং সান সু চিও কিন্তু এই স্টেটমেন্টটা দিয়েছেন যে এটা একটা পজিটিভ স্টেপ। সেই প্রেক্ষিতে সবকিছুকে মাথায় রেখে আমি মনে করি যে এইবার পরিস্থিতিটা একটা মানে এক ধরনের একটা পরিবর্তন আসবে, কারণ এর আগে কিন্তু এই ধরনের চাপগুলো আসেনি।
ধন্যবাদ। আমাদের আরো একজন ফোন করেছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি।
হ্যালো, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সভাপতি মধুমালা রেডিও ক্লাব, জয়নালপুর চরহরিজপুর চাঁপাইনবাবগঞ্জ। আজকের প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে চলমান সমস্যাগুলোর মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশ থেকে শরণার্থী হয়ে বাংলাদেশে ফিরে আসা একটা অন্যতম সমস্যা, এটি দিন দিন প্রকট রূপ ধারণ করেছিল, কিন্তু সম্প্রতি বাংলাদেশ মায়ানমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে রোহিঙ্গারা তাদের নিজ দেশে তথা মায়ানমারে ফিরে যাবে, মায়ানমার সরকারও এর নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সাধারণ মানুষও এগিয়ে এসেছে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম মাদার অফ হিউম্যানিটি উপাধিতে ভূষিত করেছে। আমি মনে করি রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যাবার বৈধ অধিকার রাখে, কারণ ইতিহাস বলে তারা সে দেশের নাগরিক, তারা কোনো অনুপ্রবেশকারী নয়। এজন্য জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সরকারকে মায়ানমারের উপর চাপ সৃষ্টি করতে হবে, তারা যেন দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। আর শরণার্থীদের জন্য বাংলাদেশের যে পরিবেশ বিপর্যয় হয়েছে এবং যে ক্ষতি হয়েছে তা যেন মায়ানমার সরকার বাংলাদেশকে ফিরিয়ে দেয়, এর ব্যবস্থাও করতে হবে। সম্প্রতি যতটুকু জানলাম যে প্রতিদিন 300 জন করে নিয়ে যাবে, তো এভাবে 300 জন করে যে নিয়ে যাবে এটাতে কতদিন সময় লাগতে পারে, আর এভাবে আসলে এটা কি চলমান প্রক্রিয়ায় থাকবে নাকি থাকবে না, এটা আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকটি ফোন কল এসেছে, আমরা সেটাও নিয়ে নিচ্ছি। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি গুলশান ঢাকা থেকে বলছি, বাংলাদেশ থেকে। আমার নাম সাদিয়া। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যে এখন দেখছি বাংলাদেশের যে বর্তমানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এবং ভয়ঙ্কর যে সমস্যাটি যে রোহিঙ্গা রিফিউজিদেরকে নিয়ে যে আমাদের যে সমস্যাটি হচ্ছে, তাতে আমরা যে মায়ানমার সেনাবাহিনীর যে হিংস্র রূপ দেখেছি, তাতে যে বাংলাদেশ এবং মায়ানমার সরকারের মধ্যে যে চুক্তিটি হয়েছে, তা কতটুকু বাস্তবায়িত হবে বলে আমরা আসলে সকলেই শঙ্কিত হয়ে আছি, এবং এবং এর সফলতাটা কতটুকু মায়ানমার দিক দিয়ে আসতে পারে, এবং রোহিঙ্গার নাগরিকরাও শঙ্কা বোধ করছেন তাদের নিজের নিজের দেশ দেশে ফিরে যেতে। তো এই ব্যাপারে আপনাদের একটু মতামত জানতে পারলে আমরা একটু খুশি হতাম। ধন্যবাদ।
ধন্যবাদ সাদিয়া। আমরা বিশেষজ্ঞদের কাছে যাওয়ার আগে আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, আরো কয়েকটি প্রশ্ন এসেছে ফেসবুক ফ্যান পেজে। তো একটি আমি পড়ছি, লিখেছেন মুকুল সর্দার দাকব খুলনা থেকে, লিখেছেন রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত করতে আন্তর্জাতিক সংগঠনগুলো কি বিশেষ কোনো ভূমিকা পালন করতে পারে? কয়েকটি দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে মিয়ানমার সব আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে চলেছে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন বা সম্ভব হচ্ছে না কেন? অধ্যাপক ইমতিয়াজ, আপনার কাছে যাচ্ছি। আমরা এই বিষয়গুলো আসলে বিশদভাবে আপনারা আলোচনা করেছেন, তবে শেষের প্রশ্ন যেটা করেছেন যে মিয়ানমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না, সেটিও আপনি বলেছেন। আর আরেকটি জিনিস আপনার কাছে আমি জানতে চাই যে আপনি তো কক্সবাজারে রয়েছেন, শরণার্থী শিবির যদি আপনি পরিদর্শন করে থাকেন বা যেয়ে থাকেন, সেখানকার কিছু পরিস্থিতির কথা যদি আমাদের জানান।
প্রথমে বলে রাখি যে সাদিয়ার যে প্রশ্ন, সেই প্রশ্ন পুরো বিশ্বেরই প্রশ্ন যে এটা মিয়ানমার সরকার যেই চুক্তি করেছে সেই চুক্তি বাস্তবায়ন করবে করবে কিনা এবং নিরাপত্তা দিবে কিনা, এটা সবারই প্রশ্ন। এবং সেই প্রশ্নের উত্তর আমরা অপেক্ষা করবো, কোনো সন্দেহ নেই। এবং খুব অলমোস্ট মিনিট বাই মিনিট আমি মনে করি যে বিশ্বের একটা অ্যাটেনশন থাকবে যে কিভাবে হচ্ছে। তো জাতিসংঘের মহাসচিবের যেভাবে থাকবে এবং অলরেডি আছে, সে অলরেডি উদ্বেগ প্রকাশ করেছে, এমনকি জাতিসংঘের বাইরে যেই কাঠামো আছে তারাও আমি মনে করি বড় নজর রাখবে, এটা দেখার বিষয়। দ্বিতীয় যেটা হলো চাঁপাইনবাবগঞ্জের উনি 300 ব্যাপারে যেটা বললেন, আমাদের সরকার যদি বলছেন যে শুরুটা 300, যত দিন যাবে এবং যদি আস্তে আস্তে যখন কাঠামোটা তৈরি হয়ে যাবে তখন এই সংখ্যা বাড়বে, তবে তারা হিসাবে দেখেছেন 2 বছরে তারা সমাধান করতে চাচ্ছেন বা এই সবার রিপ্যাট্রিয়েশন করতে চাচ্ছেন। এবং কি অঙ্ক করেছেন সেটা সরকারে যারা আছেন তারা হয়তো ভালো করে হয়তো বলতে পারবেন। শেষ যে প্রশ্ন আন্তর্জাতিক সংগঠন কিছু কিছু স্টেপ নিয়েছে কোনো সন্দেহ নেই, যেটা বললাম যেহেতু এথনিক ক্লিনজিংয়ের কথা বলা হচ্ছে, এমনকি আমেরিকাও আমরা দেখেছি যে এক ব্যক্তির মিলিটারি ব্যক্তির নাম ধরে তারা উল্লেখ করে তার কতগুলো নিষেধাজ্ঞা তৈরি করেছে। আমরা ইউরোপিয়ান ইউনিয়নে আমরা দেখেছি সেই ধরনের স্টেপ নেওয়া, এমনকি ওয়েপন সেলের ব্যাপারেও কিছু কিছু নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এগুলো আস্তে আস্তে আমি মনে করি বাড়বে, যেটা বললাম যে যেহেতু লিগাল ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি হয়ে গেছে এটা থেকে বার হওয়ার কোনো উপায় নেই। এবং এমনকি হিউম্যান রাইটস কমিশন যেটা অ্যানুয়াল যখন রিপোর্ট হয় তখন স্বাভাবিকভাবে মিয়ানমারের এই এই রিপোর্টের ব্যাপারটাও যেটা কিবার হয় বড় আকারে আসবে। এখানে একটু তাড়াতাড়ি বলে রাখি যে আমি যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, শ্রীলঙ্কায় যেখানে হয়তো এখন যুদ্ধ নেই কিন্তু ওই যে হিউম্যান রাইটসের যে বিষয়টা বিশেষ করে একেবারে শেষে এসে তামিলদের উপরে যেভাবে সমাধানটা হয়েছে সেটা কিন্তু এখনো কিন্তু যায়নি, সেই বিষয়টা কিন্তু প্রতি বছরই ঘুরে ফিরে আসছে। তো সেই জায়গায় আমি মনে করি যে প্রেশারটা রাখা দরকার, এটা প্রতিটি দেশের প্রতিটি ব্যক্তির যে যেখানে কাজ করছে যে মিডিয়াতে কাজ করছে তার তারও দরকার, এমনকি আমি মনে করি এটা বাংলাদেশের মিডিয়া না, এটা ভারতের যারা আছেন তাদেরও প্রেশার তৈরি করা দরকার তাদের সরকারের উপরে, এমনকি বিদেশে যারা আছেন তাদেরও উচিত হবে তাদের সরকারের উপরে প্রেশার আনা। আস্তে আস্তে এই কাঠামোটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমি মনে করি যে এবারকার একটা হয়তো একটা ভালো পরিস্থিতি যাবে, তবে যতদিন কাজটা শুরু না হয় যতদিন আমরা না দেখছি ততদিন কিন্তু আমাদের এই সংখ্যা এই এইগুলা
আশঙ্কা থেকে যাবে। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের হাতে একদম সময় নেই। প্রফেসর আমেনা মহসিন, আপনার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে আমাদের আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, শ্রোতা বন্ধুরা আপনাদেরও ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটন আজ এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
প্রিয় শ্রোতা, এখন শুনবেন সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ, শোনাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
স্যান ফ্রান্সিসকো থেকে হংকংগামী যাত্রীবাহী একটি বিমানের আরোহীরা দেখতে পেয়েছিলেন উত্তর কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নভেম্বরে আকাশের বুক চিরে ছুটে চলেছে দুরন্ত বেগে। মঙ্গলবার ভ্যানকুভারের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে একথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এটাকে তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উনের বেহেড একখানা তৎপরতা বলে অভিহিত করেছেন। উত্তর কোরিয়া ওই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল পরীক্ষামূলকভাবে নভেম্বরের 28 তারিখে। ফেডারেল এভিয়েশন অথরিটি বলছে ওই বাণিজ্যিক যাত্রীবাহী বিমানটি তখন উড়ছিল ধাবমান ক্ষেপণাস্ত্র প্রভাবাধীন অঞ্চল থেকে 280 কিলোমিটার দূরে। ওই একই দূরত্বে তখন উড়ছিল আরও 9টি অন্যান্য বিমানও। ওই বিমানটি কোন এয়ারলাইনের ছিল বা বিমানটি ওই পরিস্থিতিতে তার ভ্রমণপথ বদলিয়েছিল কিনা সে সম্পর্কে টিলারসন কিছু বলেননি। চীন এবং রাশিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক অভিলাষ নিয়ে উত্তর কোরিয়াকে থামানোয় তেমন কিছুই উদ্যোগ নেয়নি বলে টিলারসন অভিযোগ করেছেন। যুগ্ম এক বিবৃতিতে সমবেত দেশসমূহের প্রতিনিধিবৃন্দ একপাক্ষিক পদক্ষেপ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্যোগ ছাড়াও কূটনৈতিক তৎপরতা গ্রহণ করার ব্যাপারে সহমত ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রীদের ওই ভ্যানকুভার সমাবেশে। মিয়ানমারের রাখাইন প্রদেশে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 7 ব্যক্তি। কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে প্রায় 4,000 মতো লোক গতকাল মঙ্গলবার দিবাশেষে একটা সরকারি ভবন ঘেরাও করে ফেলে। 2 শতাব্দীরও বেশি আগে যে আরাকান সাম্রাজ্যের অবসান ঘটেছিল তারই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বাৎসরিক এক অনুষ্ঠানের পর এটা ঘটে। আঞ্চলিক গভর্নর মংসুয়ে বলেছেন পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে রবার বুলেট ছুঁড়েছিল সতর্ক সংকেত হিসেবে, কিন্তু জনজটলা তাতে কর্ণপাত না করায় এবং মানুষজন সৈন্যদের উপর হামলা করতে শুরু করায় আরক্ষা বাহিনী তাজা গুলি চালায়। ওই গুলিচালনার ঘটনায় 7 ব্যক্তি নিহত হওয়া ছাড়াও অপর 13 জন জখম হয়েছেন। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গুলিচালনার ঘটনা সম্পর্কে নিরপেক্ষ তদন্ত হতে হবে। ফ্রান্স এখন দাবি করতে যাচ্ছে যাতে ইউরোপের মূল ভূখণ্ড থেকে যুক্তরাজ্যে প্রবেশের মূল প্রবেশদ্বার পোর্ট অফ ক্লাইসকে ঘিরে চলমান অভিবাসন সংকট মোকাবেলায় যুক্তরাজ্য যেন আরও বেশি দায় পরিশোধ করে। উত্তর ও দক্ষিণ কোরিয়া আসন্ন শীতকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার জন্য যৌথভাবে মহিলা আইস হকি টিম গড়বার সিদ্ধান্ত নিয়েছে এবং দেশ দুটি উদ্বোধনী অনুষ্ঠানে শোভাযাত্রাতেও একসঙ্গে মিলে কুচকাওয়াজে অংশ নেবে। দুদেশের পক্ষ থেকেই একথা ঘোষণা করা হয়েছে আজ বুধবার দিন। হংকংয়ের গণতান্ত্রিক সংগ্রামী কর্মী জশুয়া ওয়াংকে 3 মাসের কারাবাসে পাঠানো হয়েছে। 2014 সালে তিনি আমব্রেলা মুভমেন্ট সড়ক প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন, সেই তার দায়ে। চীনা ভূখণ্ড অন্তর্গত হাইকোর্ট 21 বছর বয়সী ওই মতাদর্শ কর্মীকে এ কারাদণ্ড প্রদান করেছে।
এই ছিল আজকের আয়োজন ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ভাস্কো ভোলারিচ। সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি সেলিম হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.